ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৭:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
প্রতিদিনই অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছেন দলে দলে শত শত।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
স্বরাষ্ট্র মন্ত্রক মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেবার ঘোর বিরোধী, আশঙ্কা জঙ্গিরা এদের দুষ্কর্মে কাজে লাগাতে পারে।
ফ্লোরিডার সবশেষ হারিকেন পরিস্থিতি।
ইভ্যাকুয়েশন অর্ডার ছিল প্রায় আপ টু ৫ মিলিয়ন, বাট অ্যাকর্ডিং টু দ্য নিউজ, আই থিঙ্ক এবিসি নিউজ, 12 পয়েন্ট সাম পিপল লেফট।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শেগুফতা নাসরিন কুইন। ঘূর্ণিঝড় আরমা ফ্লোরিডার কি ওয়েস্টে রবিবার ভোরে ঝোড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টি নিয়ে প্রচণ্ডভাবে আঘাত হেনেছে। বর্তমানে চার মাত্রা শক্তিশালী ঘূর্ণিঝড় আরমা ফ্লোরিডা প্রণালীর উষ্ণ পানির ওপর দিয়ে আসার সময় আরও শক্তিশালী হয়। ঘণ্টায় প্রায় ২১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। অনুমান করা হচ্ছে প্রচণ্ড বাতাস ও বন্যার কারণে ফ্লোরিডা রাজ্যের কিছু এলাকা বিধ্বস্ত হবে। এক শতাব্দীতে এত মারাত্মক ঝড় আর সেখানে হয়নি। যে পথ দিয়ে ঘূর্ণিঝড় আরমা অগ্রসর হচ্ছিল সেটি আরও পশ্চিম দিকে সরে গেছে। এখন ফ্লোরিডা রাজ্যের পশ্চিম তীর বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে বলা হচ্ছে। শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার গভর্নর রিক স্কট ফ্লোরিডাবাসীদের বলেছেন ওই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং যারা ইভ্যাকুয়েশন জোনে থাকেন তাদের ওই এলাকা থেকে সরে যাওয়ার জন্য তিনি আবেদন জানান। ৭৫,০০০ বেশি মানুষ রাজ্যের ৪০০ জরুরি নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে খবরের পর আরও বিস্তারিত শুনবেন। যে প্রচণ্ড ভূমিকম্পে মেক্সিকোর দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে তাতে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে অন্তত ৯০। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াহাকা রাজ্য। বৃহস্পতিবার ঠিক মধ্যরাতের পর মেক্সিকোর দক্ষিণাঞ্চলে তোনালা শহরের ১০০ কিলোমিটার দূরে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়েছে ভূমিকম্পের ফলে ১ মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সুনামির ফলে কোনো ক্ষয়ক্ষতির কথা এখনো জানা যায়নি। মেক্সিকো সিটি এবং গুয়াতেমালা সিটি পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে পড়তে পারে সেই আশঙ্কায় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়ে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েটো জানিয়েছেন ১৯৮৫ সালে সেদেশে যে ভূমিকম্প হয় এবং যে ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা যায় এই ভূমিকম্প ছিল তার চাইতেও বড়। মিয়ানমারে সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহীরা রবিবার থেকে এক মাসের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা গত মাসে বহু পুলিশ চৌকিতে এবং এক সেনা ঘাঁটিতে হামলা চালায়। এর ফলে ৩ লক্ষেরও বেশি মানুষ স্থানান্তরিত হয়। শনিবার এক বিবৃতিতে আরসা ত্রাণ সংস্থাগুলোকে উৎসাহ দেয় যাতে তারা অস্ত্রবিরতির সময় মানবিক সংকটের যারা শিকার হয়েছে জাতি বা ধর্ম নির্বিচারে তাদের কাছে পুনরায় সাহায্য পৌঁছে দেওয়া শুরু করে। রবিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে যে যেসব পথ দিয়ে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে যাচ্ছে তারা সেসব পথে ইচ্ছাকৃতভাবে স্থলমাইন পেতে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের রাখাইন রাজ্যের বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিকে গণহত্যা হিসেবেই দেখছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে বলেন সবাই এক বাক্যে তা স্বীকার করেছেন। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে বলেন সবাই এক বাক্যে তা স্বীকার করেছেন। পশ্চিমা কূটনীতিক ও মুসলিম বিশ্বের কূটনীতিকদের আলাদা আলাদাভাবে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ আলী বলেন নতুন আসা ৩ লাখ রোহিঙ্গা সহ এই মুহূর্তে বাংলাদেশে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিফিং এ উপস্থিত সব কূটনীতিকরা রোহিঙ্গা হত্যাযজ্ঞ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। তারা বলেছেন, সবাই বাংলাদেশকে সাহায্য করবে। নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য কূটনীতিকরা বাংলাদেশের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে কিভাবে সহায়তা দেবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক ও মানবিক দুই ক্ষেত্রেই সহযোগিতার আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ বাড়তি তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের মাধ্যমে তহবিল সমন্বয় করা হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে 3 জন রোহিঙ্গা মারা গেছেন, 1 জন গুরুতর আহত। সীমান্তের নারায়ণচং এলাকায় মাইন বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
সীমান্তের নারায়ণচঙ্গ এলাকায় মাইন বিস্ফোরণে এই ঘটনাটি ঘটে। মিয়ানমার বাহিনী সীমান্তের 70 কিলোমিটার এলাকায় মাইন পুঁতে রেখেছে, এই খবর আগেই জানা জানি হয়েছিল। বিজিবির 34 ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর হাসান খান ভয়েস অফ আমেরিকাকে বলেন, মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে 3 জন ঘটনাস্থলে নিহত হন, আহত অবস্থায় 1 জন বাংলাদেশে ঢুকেছেন।
আনুমানিক 8:10 মিনিটের দিকে মায়ানমারের অভ্যন্তরে অর্থাৎ সুন্দরবন থেকে শুনানি করেছে কারাগারের দ্বারা, মায়ানমারের ভিতরে কারাগার থেকে 150 ঘর ইনসাইড মায়ানমারের রাত ছিল। ওখান থেকে 4 জন রোহিঙ্গা বাংলাদেশে আসছিল, আসার পথে 3 জন রোহিঙ্গা স্পট ডেড, 1 জন ইঞ্জুর হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ইঞ্জুরির কাছ থেকে আমরা জানতে পেরেছি।
ওদিকে গুমদুম সীমান্তের নোমেন্স ল্যান্ডে আশ্রয় নেওয়া 1000 রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে বাধ্য করছে মিয়ানমার বাহিনী। এ সময় তারা ব্যাপক গুলি বর্ষণ করে, রোহিঙ্গাদের ভয়ভীতি দেখায় তারা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে OIC-র সদস্যদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
কাজাকিস্তানের রাজধানী আস্তানায় রোববার অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC-র প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বক্তব্য পেশকালে রাষ্ট্রপতি বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের উপর বারবার অত্যাচারের কারণে তাদের অস্তিত্ব যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি বাংলাদেশকে বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝাবহনের মতো মারাত্মক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী উবায়দুল কাদের আশা প্রকাশ করেছেন যে প্রতিবেশী ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে। অন্যদিকে বিএনপি বলেছে, রোহিঙ্গা সংকট সৃষ্টি করে মিয়ানমার বাংলাদেশকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ঢাকায় এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বিশ্ব জনমত গড়তে প্রধানমন্ত্রীকে প্রয়োজনে ভারত চীন সহ বিভিন্ন দেশ সফর করার পরামর্শ দেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
জঙ্গিরা ভারতে মারণ গ্যাস আক্রমণ চালাতে পারে, ভারত সরকারের এই সতর্ক বার্তার উপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতের গোয়েন্দা সূত্রের খবর হলো, জঙ্গিরা বিমানে, ট্রেনে, বাসে বিষ গ্যাস ছড়িয়ে একসঙ্গে বহু মানুষের মৃত্যু ঘটানোর চেষ্টা করতে পারে। ভারত সরকার এই খবর জেনে উদ্বেগের বার্তা পাঠিয়েছে সমস্ত রাজ্য সরকারকে। অর্থাৎ কিনা, প্রধানত পরিবহন মাধ্যমগুলির দিকে সতর্ক নজর রাখতে হবে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিষ গ্যাস প্রয়োগ করে একটি বিমানকে আকাশ থেকে নামিয়ে আনবার চেষ্টা ধরা পড়ে যায়। ওই ঘটনায় ভারতীয় গোয়েন্দাদের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কোনো আবদ্ধ জায়গায় বিষ গ্যাস ছড়িয়ে পড়লে একসঙ্গে বহু মানুষের প্রাণহানি হতে পারে, সেজন্য বিমানে ও পাতাল রেলে এই বিপদের বেশি ঝুঁকি। আরও বিপদ হল, নিত্য ব্যবহারের সামগ্রী থেকেও তৈরি করে ফেলা যায় এই মারণ গ্যাস। অতীতে কিন্তু মনে রাখা দরকার, জাপানে মেট্রো রেলে বিষ গ্যাস প্রয়োগ করে অনেক যাত্রীর একসঙ্গে মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটি রবিবার দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার কুয়াকাটায় চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্টেশনটি উদ্বোধন করেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় এই সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে 1500 GB গতির ইন্টারনেট পাবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলোকে আর বিদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে হবে না বলে তারা আশা প্রকাশ করেছেন। 610 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশনটি দেশের মানুষের জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলে প্রথম যুক্ত হয় 2005 সালে, যার মাধ্যমে 250 GB ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশ 6টি বিকল্প সাবমেরিন ক্যাবেলের সঙ্গে যুক্ত রয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পুলিশ কর্তৃপক্ষ বলেছে রবিবার সোমালিয়ার বেলদেওয়েন শহরে একটি চায়ের দোকানে এক আত্মঘাতী বোমা হামলা অন্তত 3 জন নিহত হয় এবং অন্যান্য 13 জন আহত হয়। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের দক্ষিণে ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন আরমা আঘাত হেনেছে। সেখানে 210 কিলোমিটার বেগে বাতাস বইছে। হারিকেন আরমাকে ক্যাটাগরি 4 হিসেবে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। কিউএস থেকে 150 মাইল উত্তরে মায়ামিতে রয়েছেন গোলাম মহিউদ্দিন কাদেরি। তার সাথে কথা বলছি। আপনি মায়ামিতে এখন আবহাওয়া কেমন দেখছেন?
মায়ামিতে আবহাওয়া এখন খুবই খারাপ। উইন্ড স্পিড হচ্ছে আপনার 80 থেকে 90 মাইলস পার আওয়ার, ভেরি উইন্ডি, সামটাইমস টর্নেডো আর এম্বেডেড ইন দি উইন্ড, বৃষ্টি, খুবই বাতাস। আমি জানি না আপনি কি শুনতে পাচ্ছেন কিনা, আমার ব্যাকগ্রাউন্ডে if I open the window a little you can hear it, এবং ইটস গোনা বি ওয়ার্স, এর চেয়ে বেশি খারাপ হবে যখন হারিকেনটা আরো আমাদের কাছে আসবে।
সেটা কতক্ষণ পরে মায়ামিতে আসবে বলে মনে হচ্ছে?
ওরা বলতেছে উইদিন আওয়ার অর 2 আওয়ার্স ইটস গোনা বি ক্লোজ টু আস, এন্ড দ্য উইন্ড স্পিড তখন হয়তো 100 মাইলস পার আওয়ার হতে পারে। ওটা আসলে ওরা ফোরকাস্ট করেছিল যে ক্যাটাগরি 3, বাট ইন রিয়ালিটি ইট ইম্প্যাক্টেড উইথ ক্যাটাগরি 4 হারিকেন।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট তিনি বলেছেন যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং তিনি কিউএস থেকে লোকজনকে সরে যাবার আহ্বান জানিয়েছিলেন এবং অন্তত 75,000 বা তারও বেশি সংখ্যক লোক সরে গেছে তাদের বসতি থেকে। 76,000 বাড়িঘরে ইতোমধ্যেই বলা হচ্ছে যে কোনো বিদ্যুৎ নেই, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই হারিকেনের কারণে। তো মায়ামিতে লোকজন কি সরছে কোথাও নাকি লোকজন বাড়িতে?
যারা সরার কথা ছিল ওরা কিন্তু তো সরে গেছে বাই ফ্রাইডে।
আচ্ছা, কিন্তু আপনি
ফ্রাইডে নাইট মিডনাইট
কিন্তু আপনি আছেন?
আমি আছি।
কারণটি কি?
কারণে যে আমার যে বাড়িটা ওগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ডেভেলপমেন্ট, ইট ওয়াজ ডেভেলপড ইন 2004 উইথ দ্য মোস্ট আপ টু ডেট হারিকেন বিল্ডিং কোডস that can withstand wind speed up to 130 miles per hour without any hurricane shutter. So amar bari ta khub strong ebong shutter dewar por it can withstand up to category 4 maybe 5, buchhen. It's still risky, to ei karone ta chhara ar amader forecast onujayi eta eta hurricane ta west e chole jawar kotha chilo, তো ওটা ট্রাস্ট করে আমরা ভেবেছি যে মানে আমরা এত হারিকেন এটা ইম্প্যাক্টটা হবে না আমাদের এরিয়াতে, এই কারণে আমি থেকে গেছি আর কি।
মায়ামি থেকে কি পরিমাণ লোক সরে গেছে?
তো ইভ্যাকুয়েশন অর্ডার ছিল প্রায় আপ টু 5 মিলিয়ন্স, বাট অ্যাকর্ডিং টু দ্য নিউজ, আই থিং এবিসি নিউজ, 12.5 মিলিয়ন পিপল লেফট, নট জাস্ট মায়ামি, South Florida, which consists of Miami, Miami-Dade County, Broward County, Palm Beach County, and Monroe County, which contains Key West.
Key West-e jei rokom jore aghat heneche Hurricane Irma, shei tulonay ki Miami-te eta arektu durbol hoye jabe?
Eta to forecast to ekhon rely kora hocche na, ei hurricane-er forecast-ta khubi unreliable for some reason. Sadharonoto I have been here for a long time and I've been through many hurricanes. সাধারণত ফোরকাস্টটা মানে 95% অ্যাকুরেসি থাকে, এই হারিকেনটার ফোরকাস্টটা একদম ইয়ে জানি না এখনো, এখনো জানি না কি হয়, বাট ইট কুড বি ওয়ার্স, ইট কুড বি বেটার, সো উইল নো ইন নেক্সট ফিউ আওয়ার্স।
কি রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত?
কিউএসটি আসলে এটা কিন্তু কিউএসটি ডাইরেক্টলি, কিউএস তো মনে করেন ইটস এ সিরিজ অফ আইল্যান্ড, কিউএস হচ্ছে দ্য সাউদার্ন মোস্ট আইল্যান্ড, কিন্তু ওইটাতে কিউএসটি হিট করে নাই হারিকেনটা, হারিকেনটা হিট করছে 10 মাইল ইস্ট ইনল্যান্ড অ্যান্ড অ্যানাদার কি, সো 10 মাইলস ফ্রম দ্য কিউএস মোর ইন টু টুয়ার্ড দ্য নর্থ ওইখানে, এবং যা দেখাচ্ছে যে খুবই তো ফ্লাড, mostly flood. I have seen some houses being destroyed in the in local television news.
To apni bolchilen je apnar elaka jeti seti Miami te ar kotokkhon pore aghat hanbe bole mone hocche seta nishchit bhabe bola jacche na,
bola jacche na, ora bolche within an hour, hour or 2 hours. I am monitoring local news now. I still have electricity in the house, so
আপনার আশেপাশে কি অনেকে বাড়িতে অবস্থান করছেন আপনি?
আমাদের সবাই শাটার ইয়ে করে মানে লাগিয়ে বসে আছে আর কি সবাই।
আচ্ছা, যদি কোন রকম ক্ষয়ক্ষতি হয় এই বাড়িঘরগুলোর কি বীমা বা ইন্স্যুরেন্স আছে?
অবশ্যই অবশ্যই অবশ্যই।
সেটি কি সবার বাড়ির ক্ষেত্রে নাকি?
ইটস এ ম্যান্ডেটরি, এভরিওয়ান হ্যাজ টু হ্যাভ ইন্স্যুরেন্স।
এবং যদি বৃষ্টি বা বন্যার ফলে পানি ওঠে সেটাও কি বীমার?
এটা 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 হচ্ছে ফ্লাড ইন্স্যুরেন্স। আমাদের ফ্লাড ইন্স্যুরেন্স, সিন্স উই আর নট ইন ফ্লাড জোন, উই ডোন্ট হ্যাভ টু পারচেজ ফ্লাড ইন্স্যুরেন্স, সো মেনি পিপল ডোন্ট হ্যাভ ফ্লাড ইন্স্যুরেন্স, সো ইফ ইটস ড্যামেজ বাই ফ্লাড উই মে নট গেট এনিথিং।
আপনাদের এলাকায় কাছাকাছি কি কোনো শেল্টার রয়েছে যেখানে লোক?
অনেক অনেক শেল্টার, হাই স্কুল, primary, elementary school, middle school, they're all shelters within like half a mile distance.
এবং সেগুলোতে কি প্রচুর লোকজন আছেন?
নিশ্চয়ই যারা, আর আমাদের এরিয়াতে যেহেতু এটা নতুন ডেভেলপমেন্ট, they trust the building code and they stayed inside, they made sure that their house is protected with the shutters and everything. So আর আমাদের জোনটা যে রেসিডেন্সিয়াল এরিয়াটা, আমাদের জোনটা হচ্ছে E, which is 25 miles inland from the beach, the coastal area. Coastal area of the zone A, then B, then C. Zone A, B and C were ordered to evacuate, so ওরা সবাই ওখান থেকে চলে গেছে।
দোকানপাট কি এখন বন্ধ?
সবকিছু বন্ধ।
তো খাবার এবং গাড়ির গ্যাস এগুলো কি লোকজন আগে থেকেই সবাই মজুদ করেছে?
আগে থেকে, by Friday, because since we had advance warning, everyone just listened and they prepared.
আমরা জানি যে ক্যারিবীয় দ্বীপ বারবুডায় অন্তত 25 জন মারা গেছেন হারিকেনে, সেরকম আমেরিকায় ফ্লোরিডায় কি?
হ্যাঁ, কিউএসটে একটা লোক, এই যে কিছুক্ষণ আগে বললো, আধা ঘন্টা আগে, একটা লোক নাকি রাস্তায় পেরিয়েছিল জানি না কেন, এন্ড হি গট কিলড, ওয়ান পারসন সো ফার।
সেটি কিভাবে?
ওরা ডিটেইল কিছু বলে না, কারণ এখন তো ওখানে হারিকেন চলতেছে, তো কমিউনিকেশন খুব একটা ভালো না।
এবং
they're suspecting that somehow he probably got blown away or something.
ন্যাশনাল গার্ড এবং বিভিন্ন রকম উদ্ধার কর্মীদের যেসব সাহায্য সেগুলোর ব্যবস্থা কি করা হয়েছে?
হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের গভর্নমেন্ট রিক স্কট, হি হ্যাজ অর্ডার্ড আই থিঙ্ক 100 and some thousand রিজার্ভড ন্যাশনাল গার্ড অ্যাক্টিভেটেড দেম, সো দে আর রেডি টু হেল্প। তারপর যে C-1 প্লেন, এয়ার ফোর্স C-1 প্লেন ইজ রেডি উইথ ফুড অ্যান্ড ওয়াটার্স অ্যান্ড এভরিথিং, ইউ নো দে উইল জাস্ট ফ্লাই অ্যাজ সুন অ্যাজ দ্য হারিকেন মুভস অ্যাওয়ে ফ্রম কিউএস।
গোলাম মহিউদ্দিন কাদেরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, ইটস এ প্লেজার, থ্যাংক ইউ।
শরণার্থী রোহিঙ্গাদের প্রতি ভারতের নীতি, মাফ করবেন, প্রতিদিনই দলে দলে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করছে। প্রাণ ভয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পলায়ন পর ওইসব রোহিঙ্গাদের নিদারুণ অবস্থার বর্ণনা দিয়ে কক্সবাজার থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
কক্সবাজারের টেকনাফ, উখিয়া সহ বিশাল এক এলাকা এখন গিজগিজ করছে নতুন আসা রোহিঙ্গাদের কারণে। প্রতিদিনই অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছেন দলে দলে শত শত। জাতিসংঘের হিসেবে এই সংখ্যা 3 লাখ হলেও কক্সবাজারে কর্মরত মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর হিসেবে এই সংখ্যা আরো অনেক বেশি হবে। রোববার শেষ বিকেলে এবং সন্ধ্যার পরেও টেকনাফ থেকে উখিয়ার শামলাপুর পর্যন্ত এলাকার সড়কে, পাহাড়ে, বনে জঙ্গলে খোলা আকাশের নিচে অসংখ্য রোহিঙ্গার উপস্থিতি দেখা গেছে। নতুন করে মিয়ানমারের বড়ছড়া এলাকা থেকেও একদল নারী পুরুষ শিশুকে দেখা যায় সামনের দিকে এগিয়ে যেতে। কত সংখ্যক মানুষ এসেছেন এমন প্রশ্নের একটি জবাব পাওয়া যায় নতুন আসা মিয়ানমারের মংডুর রহিমুল্লাহর কাছ থেকে। রহিমুল্লাহ বললেন, তার গ্রামের অসংখ্য মানুষের মধ্যে হাজার খানেক মানুষ বের হতে পেরেছেন, বাকিদের রকেট লঞ্চার ছুড়ে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। যাদের সঙ্গেই এখানে দেখা হয়েছে তাদের অধিকাংশই অভুক্ত। এদেরই একজন মিয়ানমারের হাইচুরাতের নূরজাহান বেগম। নূরজাহান বললেন, এদেশে এসেছি 16 দিন লুকিয়ে থেকে হেঁটে নৌকায় চড়ে। 8 জন তার পরিবারের সদস্য এসেছেন এই দফায়। 3 দিন আগে শামলাপুরে এসেছেন তারা। তিনি বললেন, আমরা অভুক্ত, আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই। ঝড় বৃষ্টি হলে স্থানীয় মানুষের ঘরের বারান্দায় বা আঙিনায় আমরা আশ্রয় নেই। আবার ঝড় বৃষ্টি বন্ধ হলেই এই সড়কে এসে বসে থাকি। এভাবে অসংখ্য রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা হয়। তারা এভাবেই বলছিলেন তাদের দুঃখ কষ্টের কাহিনী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য কক্সবাজারে আসবেন বলে জানা গেছে। এদিকে জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য সাহায্য প্রদানের জন্য জরুরি আহ্বান জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, টেকনাফ, কক্সবাজার।
শরণার্থী রোহিঙ্গাদের প্রতি ভারতের নীতি কি হওয়া উচিত তা নিয়ে ভারতের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রক ভিন্ন মত পোষণ করছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয়দানের ঘোর বিরোধী, আশঙ্কা জঙ্গিরা এদের দুষ্কর্মে কাজে লাগাতে পারে। বিষয়টির উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেবার বিরোধী। তার আশঙ্কা, জঙ্গিরা এদের দুষ্কর্মে কাজে লাগাবে। অন্যদিকে আবার বিদেশ মন্ত্রকের ভিন্ন মত। তার মত হল, রোহিঙ্গারা নিজেদের বাসভূমি রাখাইন প্রদেশ ছেড়ে চলে আসতে যদি বাধ্য না হন, সেই দিকেই ভারত সরকার অর্থ সাহায্য দিক মায়ানমার সরকারকে। এই মতভেদের জন্যই ভারতের রোহিঙ্গা নীতিতে একটা পরস্পর বিরোধিতা যেন থেকে যাচ্ছে। এদিকে যে রোহিঙ্গা বিদ্রোহীদের মায়ানমার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়াতেই মায়ানমারের সেনাবাহিনীর পাল্টা আক্রমণ ঘটে, তারা রবিবার আপাতত 1 মাসের জন্য সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছে। মায়ানমার সরকার যদি তা গ্রহণ করে, তাহলে রাখাইন প্রদেশ থেকে শরণার্থী স্রোত আপাতত প্রশমিত হবে বলে আশা করা যায়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ভিটেমাটি ছেড়ে প্রাণ নিয়ে পালানো, বাংলাদেশে প্রবেশ এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এসব নিয়ে আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের সাথে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে টেলিফোনে কথা বলেছেন সরকার কবির উদ্দিন।
মিয়ানমারে রোহিঙ্গা পরিস্থিতিতে এখন নানান দিক উঠে আসছে। সর্বসাম্প্রতিক যে কথাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যেটাকে আরসা বলা হচ্ছে, তারা নিজেদেরকে আরসা বলছেন, এবং তারা বিভিন্ন সময়ে পুলিশ ফাঁড়ির ওপরে, পুলিশ ঘাঁটির ওপরে আক্রমণ চালিয়ে যে অবস্থা সৃষ্টি হচ্ছে তাতে করে 3 লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করে দিয়েছে বলে একটা খবরে উল্লেখ করা হচ্ছে। এই ব্যাপারটা আলোকপাত করবেন।
এটা যে কোনো রাষ্ট্রের এই ধরনের যখন পরিস্থিতি মোকাবেলা করে তখন আমরা দেখেছি, এটা আগেও এই ধরনের হয়েছে। মূল বিষয়টা হলো যে যেই কারণে 3 লাখ লোককে একেবারে রীতিমতো ঘর থেকে সরিয়ে অন্য দেশে পাঠানো হচ্ছে, তার সাথে আর্সের যে কর্মকাণ্ড আমি কোনো মিল পাই না। কারণ হচ্ছে, যদি হয়েও থাকে
আমি যদি ধরেও নিচ্ছি যে সেটা করেছে, তার মধ্যে বেশ কতগুলো প্রশ্ন চলে আসে। একটা হলো যেই সময় করেছে সেই সময়টা বেছে নেওয়াটা আমি মনে করি যে অনেকেই সন্দেহ করছে যে এটা ঠিক ওই সময় কেন করা হলো এবং এখানে মিয়ানমার সামরিক বাহিনীর কোনো হাত আছে কিনা সেগুলো নিয়েও কথা হচ্ছে। এবং আর্সার রীতিমতো চলে আসাটা অনেকটা হঠাৎ করে ধূমকেতুর মতন চলে আসা, আগে যেসব গোষ্ঠীর কথা শোনা যাচ্ছিল তার সাথে মানে এদের পরিচয়ের মধ্যে অনেকে মিল পাচ্ছে বা অনেকে মিল পাচ্ছে না। তো এই বিষয় হোক না কেন, মানে আমি যদি ধরেও নিচ্ছি মিলিটেন্সি, সব দেশেই কম বেশি মিলিটেন্সি হয়, কিন্তু তাই বলে নারী শিশু সবাইকে বাস্তুহারা হতে হবে সেটা আমি ওই যে ওই কারণে বলছি কোনো মিল পাচ্ছি না। তার উপরে যেটা বলা হচ্ছে যে আর্টসের পিছনে কারা আছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।
জি, ইতিমধ্যে আজ রবিবারই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে মিয়ানমার ইচ্ছাকৃতভাবে সীমান্ত এলাকায় স্থলমাইন বসাচ্ছে যাতে করে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে যেতে না পারে। তো এটা একটা দিক রয়েছে। আবার একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জাতিসংঘে নিকি হেলি, তিনি মিয়ানমারকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন যে হানাহানি রাখাইন প্রদেশে হচ্ছে সেটার অবসান নিশ্চয়ই চায় এবং তার বিরুদ্ধে মিয়ানমার যেটা করছে সেটাকে সমর্থন করলেও মানবিক সহায়তা তাদের কাছে যাতে পৌঁছতে পারে তার নিশ্চয়তা বিধানের জন্য আহ্বান জানিয়েছেন।
আসলে পুরো বিষয়টা আমরা যদি একটু খেয়াল রাখি বোঝাই যাচ্ছে যে এটা মিয়ানমার একটা আভ্যন্তরীণ বিষয় নিয়ে এবার রোহিঙ্গাদের উপর চড়াও হলো এবং আভ্যন্তরীণ বিষয়টা মূলত সামরিক বাহিনীর সাথে আনসান সুচির পার্টির যে লড়াই বা আনসান সুচির ব্যক্তি হিসেবে যে লড়াই হচ্ছে সেটাই, কারণ গণতন্ত্র পথে যাচ্ছিল, ঠিক গণতন্ত্র হয়েছে বলে ভুল হবে, কারণ এমন একটা পার্লামেন্ট করা হয়েছে যেখানে সামরিক বাহিনীর পার্মানেন্ট সদস্য রয়েছে এবং যেভাবেই হোক তাদের যে ক্ষমতা, কারণ ওই ক্ষমতার সাথে আবার অর্থনৈতিক সুযোগ সুবিধার একটা সম্পর্ক আছে। তো যেই গণতন্ত্রের কথা অং সান সু চি বলছিল স্বাভাবিকভাবে তাদের ক্ষমতার আজকে না হয় কালকে কমতি কমানো ছাড়া কোনো উপায় ছিল না। সেখানেই আমি মনে করি সামরিক বাহিনীর আপত্তি এবং এমনভাবে কণ্ঠাসা করা অং সান সু চিকে, বিশেষ করে এমন একটা বিষয়ে যেখানে অনেক ধরনের একটা কনসেনসাস আছে বিশেষ করে মেজরিটি কমিউনিটির মধ্যে এই স্টেটলেস রোহিঙ্গাদের উপরে, সেই কনসেনসাসটাকে ব্যবহার করা। এখন অং সান সু চি এমন এক জায়গায় পড়ে গেছে না রীতিমতো রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পারে, তাতে সামরিক বাহিনীর আরো সুবিধা হবে। আবার অন্যদিকে যদি একেবারে এই ধরনের অবস্থা যদি চলতেই থাকে তাহলে যে আন্তর্জাতিক যেটা জনমত তৈরি হচ্ছে সেটাকে সামাল দেওয়া একটা ঝামেলা হবে। তার উপরে যেটা হয়েছে একটা মাস অ্যাট্রোসিটিস হয়েছে এবং সত্তর দশকে যেই যেটা আমরা ঘটনা দেখেছি এবং নব্বই দশকেও আমরা দেখেছি যে বিতাড়িত হয়েছিল, কিন্তু 2017 একাধিক লিগেল ইনস্ট্রুমেন্টস তৈরি হয়েছে। সেই লিগেল ইনস্ট্রুমেন্টসে বিশেষ করে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা এথনিক ক্লিনজিং এই যে বিষয়গুলো, এগুলো করে কোনো ব্যক্তি পার পেয়ে যাওয়ার কথা না। তো সেই জায়গায় এক ধরনের একটা কি বলা হয় একটা প্রেশার আজকে নয় কালকে আসবেই। তো সব মিলে ওই আভ্যন্তরীণ বিষয়টাকে এমন ভাবে কাজে লাগাচ্ছে সেই জিনিসটা আমার মনে হয় দেখা দরকার, তাহলেই হয়তো পরিষ্কার হবে যে কেন এরকম একটা ঘটনা ঘটলো।
জি, আপনি যেমনটি কিনা বললেন যে মিয়ানমারের ডিফ্যাক্টো লিডার অং সান সু চি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে যতটা যেভাবে মিয়ানমার সংকট প্রকট হয়ে উঠছে তার বিরুদ্ধে আলোচনা সমালোচনাও ততই প্রকট হচ্ছে, এতে করে কি পরিশেষে মিয়ানমারের গোটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় রকমের কোনো পরিবর্তন ঘটে যেতে পারে বলে আপনি দেখছেন কি?
সেটাই সামরিক বাহিনী চেষ্টা করবে, এবং সামরিক বাহিনী আমার মনে হয় এই বিষয়টাকে একটা রাজনীতিকরণ করার চেষ্টা করবে। কারণ যেই জিনিসটা অং সান সুচির জন্য যেটা হয়েছে, যে আমরা যদি শুরুতে দেখি যে কফি আনান কমিশনের বসার ব্যাপার থেকে শুরু করে তাদের সহায়তা করার ব্যাপারে যথেষ্ট অং সান সুচির একটা ব্যক্তিগত ভূমিকা ছিল। এখন যেদিন বলতে গেলে যে সপ্তাহে রিপোর্টটা পেশ করা হলো বা সবার সামনে যখন আনা হলো, ঠিক তখনই এই ধরনের ঘটনা ঘটলো। কারণ মোটামুটি এক ধরনের রোড ম্যাপ, কিন্তু যদিও ভাষার এদিক সেদিক হয়তো ইন্টারপ্রিটেশন দিতে পারে, কিন্তু মোটামুটি একটা রোড ম্যাপ তৈরি করেছিল এই রিপোর্টটা। সেই রিপোর্টটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অং সান সুচির আরো বেগ পেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই রাজনীতিকরণের মাধ্যমে অং সান সুচি আদৌ পারবে কিনা ওই কমিশনের রিপোর্টের কাছে যেতে, সেটা দেখার বিষয়। এখন কথা হচ্ছে অং সান সুচি নিজে ব্যক্তিগত ভাবে তিনি কি পদক্ষেপ নেবেন বা তার দল কি পদক্ষেপ নেবে, সেটা আমাদের দেখা দরকার। এবং সেদিকে হয়তো পুরো বিশ্ব তাকিয়ে আছে। তবে কোনো সন্দেহ নেই সামরিক বাহিনী যথেষ্ট প্রেশার দিচ্ছে, এবং এমন একটা বিষয় সামনে নিয়ে এসেছে যেটার রাজনীতিকরণ খুবই সহজ। এখন এই থেকে আভ্যন্তরীণ কি পরিবর্তন হবে হবে কিনা, সেটা হয়তো আমাদের কিছুটা হয়তো অপেক্ষা করতে হবে আরো।
জি, মিয়ানমার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কি ঘটছে, এ সব কিছুর ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা আছে বড় দেশ হিসেবে। এবং আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ভারতের বিশেষ করে দুই মন্ত্রণালয়ের মধ্যে, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে, মিয়ানমার পরিস্থিতি নিয়ে ভিন্নতর মতের প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে রোহিঙ্গাদের আশ্রয় দানের ঘোর বিরোধী তারা, তাদের আশঙ্কা যে জঙ্গিরা এদেরকে দুষ্কর্মে কাজে লাগাতে পারে রোহিঙ্গাদেরকে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আবার রোহিঙ্গাদের ব্যাপারে খুব সহানুভূতিশীল।
কিছুটা আমরা অবাক হয়েছি, বাংলাদেশ বিশেষ করে যেহেতু বর্তমান সরকারের সাথে দিল্লির খুবই ভালো সম্পর্ক, সেরকম একটা অবস্থায় এরকম একটা স্ট্যান্ড নরেন্দ্র মোদী নিবেন বা তার সরকার যে নিয়েছে, বিশেষ করে গত সপ্তাহে যে স্ট্যান্ডটা, বিশেষ করে নরেন্দ্র মোদী যখন মিয়ানমার সফর করছিল এবং যে স্টেটমেন্ট সেখান থেকে এসেছে, আমি মনে করি সরকারের একেবারে সবাই কিছুটা অবাক হয়েছে এবং হতাশ হয়েছে। জনগণ সাংঘাতিক ভাবে হতাশ হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশ সরকারের উপর একটা চাপ সৃষ্টি হলো যে এই বন্ধুত্ব তাহলে কি মিনিং হলো, মানে এত যদি বন্ধুত্বই থাকে তাহলে এরকম একটা অবস্থা হবে কিনা। সেখান থেকে এই গতকালকে দেখা যাচ্ছে যে একটু সরে যাচ্ছে, তারা বুঝতে পেরেছে যে আন্তর্জাতিক যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে এটার রেসপন্স হচ্ছে, এবং জাপান থেকে শুরু করে চেচনিয়া, কলকাতায় বিভিন্ন জায়গায় যেভাবে সমাবেশ হচ্ছে, তাতে তারা বুঝতে পেরেছে যে একেবারে অর্থনৈতিক কারণে যদি মিয়ানমারের সাথে মানে থেকেও থাকে তাহলে এটা ভারতের জন্য খুব একটা ভালো একটা পজিটিভ ইমেজ করবে না। তো সেই হিসাবে আমি মনে করি যে এ নিয়ে হয়তো কিছুটা আগে বুঝেছে, এবং সে বুঝেই হয়তো কিছুটা পরিবর্তন করছে। এবং গতকালকে একটা স্টেটমেন্টও তারা দিয়েছে যেটা কিছুটা আমি মনে করি পজিটিভ, বাংলাদেশের এই যে অবস্থায় যে অবস্থায় পড়েছে এবং রোহিঙ্গাদের ব্যাপারেও কিছুটা পজিটিভ। এখন এই থেকে নরেন্দ্র মোদী কোথায় নিয়ে যাবে, কারণ এটাও খেয়াল রাখতে হবে যে মূল ভারতীয় বড় মুসলিম কমিউনিটি আছে, এবং পৃথিবীর বলতে গেলে বিশ্বের দ্বিতীয়তম ইন্দোনেশিয়ার পরে যদি জনসংখ্যা দেখি, সেই জিনিসটাও নরেন্দ্র মোদীর খেয়াল রাখতে হবে। তবে ওই যে একেবারে যাকে বলা হয় ন্যারো এক ধরনের ফোকাস করে অর্থনৈতিক চিন্তা ভাবনা করে যেই ভাবে মায়ানমারের পক্ষে প্রথমে ছিল, সেটা আমি মনে করি না যে খুব একটা টেকসই এক ধরনের পলিসি, এবং সেটা থেকে সরে আসতে আমি মনে করি বাধ্য হবে কোনো না কোনো সময়। যত তাড়াতাড়ি হবে তত আমাদের জন্য মঙ্গল, তবে কোনো সন্দেহ নেই পৃথিবীর অনেক দেশই ভারতের এই অবস্থায় প্রথম যে অবস্থা নিয়েছিল অনেকে অবাক হয়েছে, এবং বাংলাদেশ কোনো সন্দেহ নেই অবাক হয়েছে এবং হতাশ হয়েছে।
জি, রোহিঙ্গা জনগোষ্ঠীর এই মানবিক পরিস্থিতির একটা সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান হবে এই আশাবাদের মধ্যে দিয়ে আমরা আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
এবারে রয়েছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 15তম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ, উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবে বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। মানবতা বোধের প্রতি অতি সম্প্রতি আমরা আরেকটি চ্যালেঞ্জ লক্ষ্য করছি মিয়ানমারে। সেখানকার রাখাইন রাজ্যের রোহিঙ্গারা তাদের নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। বহু বছর আগে এই মানুষরা বাংলাদেশ থেকে সেখানে অভিবাসী হয়ে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তারা নাগরিকত্ব পায়নি। সংস্কৃতি ও ধর্ম সেখানে আবারও এক প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের, বিশেষত রোহিঙ্গা মুসলমানদের উপর এই নিপীড়ন নির্যাতনের কারণে উগ্রবাদের আরেকটি দিক আমরা লক্ষ্য করছি। যে গৌতম বুদ্ধের অহিংসার বাণীকে সামনে রেখে কলিঙ্গ যুদ্ধের যুদ্ধংদেহী সম্রাট অশোক শান্তিবাদী হয়ে উঠেছিলেন, সেই গৌতম বুদ্ধের অনুসারীরা অহিংসার বাণী প্রচার করেছেন প্রায় আজীবন। সেই থেকে বৌদ্ধদেরকে সাধারণভাবে শান্তিবাদী মানুষ বলেই বিশ্ববাসী জেনেছে। কিন্তু রোহিঙ্গা মুসলমান এমনকি হিন্দুদের উপর রাখাইনে যে আক্রমণ চালানো হলো, তাতে অনেক বিশ্লেষকই মনে করছেন যে এক ধরনের বৌদ্ধ উগ্রবাদও যেন মাথা ছাড়া দিয়ে উঠেছে। এ সম্পর্কে ইংল্যান্ডের নিউকাসল থেকে দক্ষিণ এশিয়ার কাউন্টার টেরোরিজম বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলছিলেন,
have been persecuted for many years in Myanmar. They've been Buddhist extremists have set up groups and they've targeted
Chris Blackburn bolchen je rohingya ra onek din dhore Myanmar e hoyrani shikar hocche. Tini mone koren je ek dol boutho ugrobadi nirdosh rohingya sampraday ke tader lokkho bostute porinoto korche, কেবল এই জন্যে যে তারা মুসলমান। তাদের জমির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের পূর্ণ নাগরিকত্ব নেই এবং তাদের বাধ্য করা হচ্ছে এ কথা ভাবতে যে তারা যেন নিজের দেশেই পরদেশি। এ কথারই অনুরণন শোনা যায় অবজারভার পত্রিকায় প্রকাশিত নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিশ্ব রাজনীতি বিষয়ক অধ্যাপক মাহা হোসেন আজিজের সাম্প্রতিক একটি লেখায়। তিনি লিখছেন যে বৌদ্ধ উগ্রবাদ দক্ষিণ এশিয়ায় একটি ক্রমবর্ধমান হুমকি হয়ে রয়েছে। ওই অঞ্চলের কিছু দেশে বৌদ্ধ ভিক্ষুরা রাজনীতিতে শক্তিশালী প্রভাব বিস্তার করে থাকেন, সেটা সত্য কথা, কিন্তু পাশাপাশি উদ্বেগের বিষয় হচ্ছে যে সেখানে বেশ কিছু উগ্রবাদীও রয়েছে যারা সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করে যাচ্ছে। তারা খোলাখুলিভাবেই রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর কখনো মৌখিক, কখনো বা শারীরিক আক্রমণ চালাচ্ছে। অনুরূপ ঘটনা আমরা লক্ষ্য করি শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডেও। মিয়ানমারে বৌদ্ধ উগ্রবাদীদের বিষয়ে ঢাকায় রাজনৈতিক বিশ্লেষক সরওয়ার জাহান চৌধুরী বলছিলেন,
অনেক বিশ্লেষকরা মনে করেন যে ধর্মীয় উগ্রবাদ বোধহয় শুধুমাত্র ইসলাম ধর্ম অবলম্বনকারীদেরকে নিয়েই ঘটে থাকে। বিষয়টা মোটেও তা না, এবং তার একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে মিয়ানমার। মিয়ানমারে যে বৌদ্ধ ধর্মীয় যে উগ্রবাদ, সেটা নতুন কিছু নয় এবং সেটা বেশ আগে থেকেই চলে আসছে। কেউ যদি একটু ইতিহাস ঘেঁটে দেখেন, দেখবেন যে সেই ব্রিটিশ পিরিয়ডে বর্মাতে এন্টি মুসলিম এবং এন্টি ইন্ডিয়ান রায়ট হতো। তারপরে বার্মা স্বাধীন হওয়ার পরেও সেখানে যারা সংখ্যালঘিষ্ঠ ছিলেন, বিশেষত মুসলিম এবং আরাকান অঞ্চলে যারা মুসলিম ছিলেন, তাদের প্রতি তাদের যে বর্মি মেইনস্ট্রিম যে রাজনৈতিক দলগুলো, তাদের একটা রাজনৈতিক দল বা সামরিক জান্তাই বলতে হবে, তখন তাদের একটা বৈরী ভাব ছিল। এবং সেই বৈরী ভাবের মধ্যে একটা প্রধান উস্কানিদাতা ছিলেন বুদ্ধিস্ট ভিক্ষুরা। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আশিন বিরাত নামে একজন বৌদ্ধ ভিক্ষু যিনি মান্দালয়ে থাকেন, সেটা হচ্ছে সেন্ট্রাল বার্মার একটা প্রধান শহর, এবং তাকে 2012 সালে টাইম ম্যাগাজিন ফেস অফ বুদ্ধিস্ট টেরর নাম দিয়ে কভার করেছিল এবং তার উপরে বিভিন্ন নিউজ এজেন্সি প্রচুর ফিচার করেছে এবং সে প্রকাশ্যেই মুসলিম বিরোধী কথাবার্তা উনি বলেন এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাবে বুদ্ধিজমকে প্রপাগেট করার চেষ্টা করেন। তার এক্সপ্রেশন দেখলে বোঝা যায় তিনি এক ধরনের প্যারানয়ায় ভোগেন, এক ধরনের আতঙ্কে ভোগেন, যেটা একটা আনফাউন্ডেড আতঙ্ক আর কি, যেখানে সমগ্র বর্মার মাত্র 4% মানুষ মুসলমান এবং বাকি মানুষের মধ্যে 80% বেশি বৌদ্ধ ধর্ম অবলম্বী এবং আরো অন্যান্যরা অন্যান্য নন মুসলিম তা অবশিষ্ট শতাংশ। তার মধ্যে এত নগণ্য একটা মাইনরিটি, সেখান থেকে এক ধরনের আতঙ্কে ভোগা ধরনের, এমনকি আমি বলবো এক ধরনের মানসিক বিকারগ্রস্ততার মতোই মতো পর্যায়ে পড়ে আর কি। সেই বুদ্ধিস্ট মঙ্ক এবং তার মতো অনুসারী আরো অসংখ্য বুদ্ধিস্ট মঙ্ক বর্মায় এক ধরনের বৌদ্ধ উগ্রবাদ চালাচ্ছেন এবং তাদের নেতৃত্বেই বস্তুত 2001 সালে আপনার তঙ্গোতে, তারপরে 2013 সালে মেকটিলায়, 2014 সালে মান্দালয়ে এন্টি মুসলিম রায়ট হয়েছে। মুসলমান যারা দোকানদার তাদের বয়কট করার কথা বলা হয়েছে। 969 নামে একটা মুভমেন্ট যেটা বৌদ্ধ ধর্মকে খুব অ্যাগ্রেসিভলি প্রমোট করে, এমনকি তারা ফোর্সফুল কনভার্সনের কথাও বলে থাকে ভিতরে ভিতরে, সে ধরনের খবরও বেরিয়েছে। কাজে এই যে একটা বৌদ্ধ উগ্রবাদ এবং তার একটা খুব নগ্ন বহিঃপ্রকাশ ঘটছে মিয়ানমারে।
রোহিঙ্গা যাদের বেশিরভাগ মুসলমান, তাদের নির্যাতনের চালচিত্র ক্রমশই উঠে এসছে বিশ্ববাসীর কাছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে এই নির্যাতন থেকে রেহাই পেতে অন্তত 270,000 রোহিঙ্গা পালিয়ে গিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই মানবিক পরিস্থিতি মুসলিম উগ্রপন্থীদের জন্য যেন এক সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে এবং তাতে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আসলে রোহিঙ্গাদের মধ্যে আবার উগ্রবাদের উৎপত্তি বেশ পুরনো, তবে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি নামের নতুন একটি গোষ্ঠী সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালালে সাম্প্রতিক এই সংকটের সূচনা হল। এর আগে পর্যন্ত সংঘাত হয়েছে মূলত জাতিগোষ্ঠীগত, অর্থাৎ রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর। তবে গত বছর থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে কয়েকবার। সর্বসাম্প্রতিক আক্রমণের ঘটনাটি ঘটেছে গত 25 অগস্ট। বলা হচ্ছে যে এই আরাকান স্যালভেশন আর্মি আসলে ইসলামী উগ্রবাদীদের সঙ্গেই সম্পৃক্ত। তারা আগে অন্য নামে পরিচিত ছিল, হারকা আল ইয়াকিন নামেও তারা পরিচিত ছিল। সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের সম্পৃক্ততার বিষয়ে ক্রিস ব্ল্যাকবার্ন বলছেন,
international sources of help within the Muslim world, and some of the places they've gone to look for help have been in Pakistan, Indonesia, and they haven't chosen a sort of non-violent way of protesting.
তিনি বলছেন যে মিয়ানমারে বিদ্রোহ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চলার এই দিনগুলোতে যা হয়েছে তা হলো রোহিঙ্গা নেতারা সহায়তা লাভের আশায় বিশ্বের মুসলিম দেশগুলোর কাছে গেছেন, আর যেসব জায়গায় তারা সাহায্যের জন্য গেছেন সেগুলোর মধ্যে আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া। তখন তারা ঠিক অহিংসভাবে নিজেদের সমস্যা সমাধানের উপায় খুঁজে পায়নি, সহিংসতাকেই উপায় হিসেবে বেছে নিয়েছেন। তবে সেটা হলো রোহিঙ্গা নেতৃত্বের সমস্যা, সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো সমস্যা নয় এবং সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠী এ ব্যাপারে নিরপরাধ। প্রাচ্যের যে দেশে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করে সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। জাকার্তার পশ্চিমাঞ্চলে 2013 সালের অগস্ট মাসে একিয়ানা বুদ্ধিস্ট সেন্টারে যে হামলার চেষ্টা চালানো হয় তার উৎপত্তিও মূলত রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের উৎপীড়ন থেকে। প্রধানত ইন্দোনেশিয়ায় মিয়ানমার দূতাবাসের কাছে বারবার বিক্ষোভ প্রদর্শন করেছে হিজবুত তাহরির সহ বেশ কিছু ইসলামী সংগঠন। এমনকি সেই 2012 সালেই মিয়ানমারের বিরুদ্ধে জিহাদের ডাক দেয় কোন উগ্রবাদী দল। ইন্দোনেশিয়ার উগ্রবাদীদের সঙ্গে রোহিঙ্গাদের একটি উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা সম্পর্কে ক্রিস ব্ল্যাকবার্ন বলছেন,
Indonesians haven't been strangers from the Rohingya. There's quite a large Rohingya population, diaspora, that actually live in Indonesia. In Indonesian radical...
Chris, আমাদের স্মরণ করিয়ে দেন যে ইন্দোনেশিয়ার জনগণের কাছে রোহিঙ্গা কোনো অপরিচিত নাম নয়। সে দেশে বসবাস করেন বেশ কিছু রোহিঙ্গা। তিনি স্মরণ করেন যে 2012 সালে ইসলামিক ডিফেন্ডার নামের একটি গোষ্ঠী প্রকাশ্যে মিছিল বের করে মিয়ানমারের বিরুদ্ধে। তাছাড়া দিওয়ান তাকওয়া সহ অন্যান্য ইসলামী মৌলবাদী সংগঠনগুলো সেখানে তৎপর। ক্রিস আরও বলেন যে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার উগ্রবাদী গোষ্ঠীগুলো তৎপর থেকেছে বরাবর। পাকিস্তান ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক হাসান আসকারি বলছেন যে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে কিংবা এই পরিস্থিতির আরও অবনতি ঘটলে উগ্রবাদী গোষ্ঠীগুলো আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। তিনি বলেন যে এই অঞ্চলে বিশেষত বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, বিশেষ করে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আকিসো বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ায় বেশ তৎপর। আসলে উগ্রবাদে কোনো দেশ কাল ভেদ নেই, উগ্রবাদের কোনো ধর্ম নেই। উগ্রবাদের একটিমাত্র কাজ মানবতার বিরুদ্ধে দাঁড়ানো এবং কখনো কখনো মানবতার নামেই দাঁড়ানো। এসব বিষয় আরও আলোকপাত উগ্রবাদ উৎকণ্ঠা ও উত্তরণ অনুষ্ঠানের আগামী পর্বে।
এবারে সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এবারে জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে প্রায় 1700 মাইল পাড়ি দিয়ে তা সাগরে নিমজ্জিত হয়। উত্তর কোরিয়া কিম জং উনের অধীনে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তবে জাপানের উপর দিয়ে এসব পরীক্ষা ছিল বিরল ঘটনা। বাস্তবে কি মিস্টার কিম 2011 সালে ক্ষমতায় আসবার পর 80টির অধিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে, তবে জাপানের উপর দিয়ে একটিও নয়। অত্যন্ত উস্কানিমূলক এই পরীক্ষাটি তারা তখনই চালায় যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে তাদের বার্ষিক যৌথ মহড়ার আয়োজন করেছে। জাপানকে লক্ষ্য করে এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন তাঁর কথায়, উত্তর কোরিয়ার তরফে জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মতো বৈরিতা অবিশ্বাস্য, গুরুতর এবং ভয়ানক এক হুমকি। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী জেম ম্যাডিস এ মাসের শুরুতে পুনর্ব্যক্ত করে বলেন যে যুক্তরাষ্ট্র নিজেকে ও তার মিত্রদের রক্ষা করবে। তিনি বলেন এটা মনে রাখা উচিত, সম্মিলিত মিত্র সামরিক বাহিনীর রয়েছে বিশ্বের সবচাইতে পুঙ্খ, অনুশীলনকৃত এবং শক্তিশালী প্রতিরোধ ও আক্রমণাত্মক ক্ষমতা। উত্তর কোরিয়া সরকারের যে কোনো বৈরী আচরণকে চরমভাবে খর্ব করা হবে এবং তারা যদি কোনো অস্ত্র প্রতিযোগিতা বা সংঘাতের সূত্রপাত ঘটায় তবে তারা পরাজিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সাম্প্রতিক উস্কানির বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছেন। বিশ্ব উত্তর কোরিয়ার সর্বশেষ স্পষ্ট ও জোরালো বার্তা পেয়েছে। এই সরকার তার প্রতিবেশী দেশসমূহ, জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলির বিরুদ্ধে এবং গ্রহণযোগ্য আন্তর্জাতিক ন্যূনতম মানদণ্ডের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হুমকি প্রদর্শন ও অস্থিতিশীল কর্মকাণ্ড শুধুমাত্র তাদেরকে এই অঞ্চলে তথা বিশ্বের সকল দেশগুলি থেকে বিচ্ছিন্ন করে রাখবে, তাই বিকল্প সব ব্যবস্থাই খোলা রয়েছে।
শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর মিতালি।
মিতালির আসর থেকে শ্রোতাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তাহলে আমরা শুরু করি। ইমেল এসেছে শামিমা আক্তার লিপি, প্রসাদপুর খলিলনগর তালা সাতক্ষীরা থেকে। তিনি লিখছেন, একজন নারী শ্রোতা হয়ে এবারের ঈদে অন্যরকম ঈদ উদযাপন করলাম। জুলাই মাসে বাংলাদেশ বেতার ঢাকার ডাকবাক্সের শ্রেষ্ঠ পত্রলেখক, অগস্ট মাসে সমীপেশ্বর শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হয়েছি। দেশি বিদেশি বহু বেতারে লেখালেখির মাত্র এক বছরে প্রাপ্তি ব্যাপক, পেয়েছি শ্রোতাদের অকুণ্ঠ ভালোবাসা। তাই রেডিওর সাথে বাকি জীবন থাকতে চাই একান্ত ভালোবাসায়, শ্রদ্ধায় আর মমতায়। ইদানিং লক্ষ্য করছি নারী শ্রোতার সংখ্যা খুব বেড়েছে, যদিও শ্রোতা শ্রোতায় এখানে নারী পুরুষ ভাবার কিছু নেই। তারপরও বলতে হয় রেডিওতে নারী শ্রোতার সংখ্যা কমই ছিল। শুভেচ্ছা সহ অভিনন্দন। শামিমা আক্তার, আপনি খুব চমৎকার চিঠি লিখেছেন। হ্যাঁ, মহিলারা শোনেন অবশ্যই আমাদের অনুষ্ঠান, কারণ যখন সামনাসামনি কারোর সাথে আমাদের দেখা হয়, যখন কেউ আমাদের এখানে ভিওএ স্টুডিওতে আসেন, তারা বলেন তারা আমাদের অনুষ্ঠান শুনছেন। কিন্তু চিঠি লেখার ব্যাপারে হয়তো তাহারা, আমার মনে হয় যে পুরুষরাই বেশি লেখেন, মহিলারা ঘরে কাজে ব্যস্ত থাকেন বা অন্য যে কোনো কারণেই হোক, চিঠি লেখার খুব একটা পক্ষপাতী নয়।
ঠিকই বলেছেন রোকেয়াপা, চিঠিপত্র আমরা যা পেয়ে থাকি এবং ইমেল যা আসে তাতে পুরুষ শ্রোতা বেশি,
কারণ অনেক তো একেবারে মহিলা শ্রোতা সংঘ আছে, কিন্তু তাদের কাছ থেকে হয়তো বছরে একটি দুটি আমরা চিঠি
পাই। তবে আমরা সবসময় কিন্তু আশা করি যে মহিলারাও সমান তালে পুরুষদের মতোই এগিয়ে আসবেন এবং আমাদের কাছে লিখবেন,
আমাদের কাছে লিখবেন অবশ্যই।
এরপরে ইমেলটি লিখেছেন তোরা বিশ্বাস, আফরা ষোলোয়া বাজার চৌগাছা যশোর থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন, অংশবিশেষ পড়ছি। লিখেছেন, এবারের ঈদ আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। এবার ঈদের পরদিন গিয়েছিলাম বাংলাদেশ ও বিশ্ব বেতারের নিয়মিত পত্র লেখক গাজী মমিনউদ্দিনের বাড়ি। একজন রেডিও ভক্ত মানুষ, তার প্রমাণ নিজের চোখে দেখে আসলাম। ঈদ উপলক্ষে তার বাড়িতে স্থানীয় শ্রোতাদের জমজমাট আড্ডা। আমি যাওয়াতে তা আরও আনন্দময় হয়ে উঠল। বাহ, চমৎকার। আরও লিখেছেন, আমার স্ত্রীসহ সাতক্ষীরায় যাবার পর বহু শ্রোতা আমাকে ফোন করে তাদের এলাকায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তো আমার এই 76 বছর বয়সে আর কিছু চাই না। বেতার শ্রোতারা যে এত ভালোবাসতে জানে তা আমার অন্ধ চোখ খুলে দিয়েছে। গাজী মমিনউদ্দিন আমাকে যেভাবে আপ্যায়ন করলেন তার তুলনা হয় না। আরও বিস্তারিতভাবে লিখেছেন, কিন্তু চমৎকারভাবে বর্ণনা করেছেন এবং
কিভাবে এলেন। আসলে গাজী মমিনউদ্দিন কিন্তু তিনি নিজেও একটি ইমেল পাঠিয়েছেন, লিখেছেন যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত অসাম্প্রদায়িক চেতনায় নিজেকে গড়ে তোলার এক অপূর্ব সুযোগ কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা পালিত হল। তিনি লিখছেন যে আমার ক্লাবের আয়োজনে এবার বড় কিছু না থাকলেও বড় আকর্ষণ ছিল রেডিওর 76 বছর বয়সী প্রবীণ শ্রোতা যশোরের তোরাব বিশ্বাসের সস্ত্রীক আমার ক্লাবে আগমন। যে তোরাব বিশ্বাসের ইমেলটা তুমি পড়লে তাহেরা, তারই কথাই লিখছেন এখানে। তার তিন দিনের অবস্থানে স্থানীয় রেডিও শ্রোতা তো ছিলেনই, কৌতূহলে অনেক মানুষের ভিড় ছিল। তাদের সবার বক্তব্য ছিল, জীবনের এত বছর পেরিয়ে এখনও রেডিও শোনা চিঠি লেখা মানুষটিকে দেখব। আমার ক্লাবের বেশিরভাগ সদস্য এবার বাইরে বেড়াতে যাননি, তোরাব বিশ্বাস সহ আগত শ্রোতাদের সাথে তারা সময় দিয়েছেন, খুবই চমৎকার। আসলে রেডিওর কল্যাণে সারা দেশে যে বিশুদ্ধ মনের বন্ধুদের পেয়েছি এটা কোটি টাকাতেও পাওয়া যাবে না। আমার ক্লাবে বেতার ব্যক্তিত্ব সহ শ্রোতাদের নিয়মিত আগমনে সবাই উচ্ছ্বসিত, আনন্দিত। এই বিষয়টি রেডিও সংক্রান্ত হয় শেয়ার করলাম। গাজী মমিনউদ্দিন, আপনি খুবই ভালো কাজ করেছেন। আমাদের তো নিজেদের যেতে ইচ্ছে করতে সেখানে আপনার ক্লাবের কর্মকাণ্ড দেখার জন্য, তাই না তাহেরা? এবং যদি সম্ভব হয়।
হ্যাঁ, আর গাজী মমিনউদ্দিন আরেকটি চিঠি পাঠিয়েছিলেন। উনি গিয়েছিলেন বাংলাদেশ এবং ভারতের সীমান্তে, সেখানেও রেডিওর কল্যাণে অনেকের সাথে তার পরিচয় হয়েছে। চমৎকার একটি ইমেল পাঠিয়েছিলেন।
আসলে রেডিওর মাধ্যমে এই যে যোগাযোগ শ্রোতাদের, আপনি যদি ভাই আমাকে টেলিফোন নাম্বার আমাদের কাছে পাঠান, তাহলে আমরা অবশ্যই টেলিফোনে যোগাযোগ করে অন্য শ্রোতাদের সাথেও যোগাযোগ করে আপনার কথা তাদের কথা শোনাবো। ধন্যবাদ এমন চমৎকার একটি খবর দেওয়ার জন্য।
পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী, সভাপতি বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাব গ্রাম গান্ধাচ্ছি নাঙ্গলকোট কুমিল্লা থেকে, এবং বর্তমানে তিনি বাহরাইনে আছেন। লিখেছেন, ভাইয়া ও আপু, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে লিখছি। বর্তমানে মায়ানমারের মুসলমান রোহিঙ্গাদের ওপর নির্যাতন বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। শত শত রোহিঙ্গা পালিয়ে আসছে বাংলাদেশে জীবন বাঁচাতে, কাউকে কাউকে প্রাণ দিতে হয়েছে, সেই সাথে হারিয়েছে বাড়িঘর। এখনও চলছে তাদের উপরে নিপীড়ন নির্যাতন, যা দেখলে চোখে জল এসে যায়। আমি খুব ব্যথিত মুসলমান রোহিঙ্গার ওপর এমন নির্যাতন দেখে। এবং এ বিষয়ে প্রতিবেদন পাঠানোর অনুরোধ করেছেন।
রোহিঙ্গাদের যে অবস্থা, বাংলাদেশ, ভারত যা বলছে, বিশ্ববাসী যা বলছে, জাতিসংঘ যা বলছে রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা, সবকিছু নিয়েই বেতারে তো প্রচার করছি। আমাদের ওয়েবসাইটে গেলেও দেখতে পাবেন, সেখানকার ছবি তুলে আমাদের সংবাদদাতারা পাঠাচ্ছেন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সেগুলো আমরা পোস্ট করছি ওয়েবসাইটে। এবং সবসময় খবর আমরা দিচ্ছি যে সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়াচ্ছে।
জি, প্রতিদিনকার বিশ্ব সংবাদে তো আছেই, এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিডিও আছে,
ভিডিও আছে, ছবি আপনারা দেখতে পারেন। তো চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরে চিঠি লিখেছেন শম্ভু হাজরা, লিখেছেন বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে। আপনি লিখেছেন যে অনেক দুঃখের বিষয় যে শর্টওয়েভ থেকে অনুষ্ঠান তুলে নেওয়ার ফলে হয়তো আমার মতো অনেক শ্রোতাই আপনাদের সুরম্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে বঞ্চিত। গতকাল রাতেও প্রাত্যহিক নিয়ম মতো অনুষ্ঠান হাতড়ে বেরিয়ে নিরাশ হয়েছি বই নয়। হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারি যে পশ্চিমবঙ্গে বিশেষ করে শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার না করা হলে, এবং বাংলাদেশেও শর্টওয়েভে প্রচার করা হচ্ছে না, কোথাও হচ্ছে না বাংলা অনুষ্ঠান প্রচার শর্টওয়েভে, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, সে কথা আমরা বারবারই কর্তৃপক্ষকে জানাচ্ছি। তাহলে আশা করছি আমরা যে আপনাদের এই কথা আমরা যে পাঠাচ্ছি না সেটা মনে করবেন না, আমরা পাঠাচ্ছি কর্তৃপক্ষের কাছে। যদি কখনো অনুকূল কোনো ফলাফল পাওয়া যায় তাহলে আপনাদের অবশ্যই জানাবো। চিঠি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি টেলিফোন নাম্বার পাঠিয়েছেন, আগামীতে টেলিফোনে শম্ভু হাজরা আপনার সাথে যোগাযোগ করার আশা রইল। চিঠি লেখার জন্য ধন্যবাদ। তো তাহেরা, সবশেষ চিঠিটি পড়ে আজকে আমাদের উঠতে হয়, হাতে খুব একটা সময় নেই।
ইমেলটি লিখেছেন মুকুল সর্দার দাকব খুলনা থেকে। ছোট্ট একটি ইমেল পাঠিয়েছেন, লিখেছেন, বাংলা বিভাগের সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার একরাশ প্রীতি ও শুভেচ্ছা। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হ্যাঁ ভাই মুকুল সর্দার, আপনার পরিবারের জন্য যদিও ঈদ শেষ হয়ে গেছে, তারপরেও আপনারা ভালো থাকুন, এটাই আমাদের কামনা।
আজকের মিতালি রাষ্ট্র তাহলে এ পর্যন্তই।
শ্রোতা বন্ধুরা, মনে আছে তো আপনারা যখন আমাদের কাছে চিঠি লিখবেন আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
প্রথমে কলকাতা সংবাদদাতার রিপোর্ট। ইংরেজি, বাংলা ও হিন্দিতে ভিন্ন নাম নয়, পশ্চিমবাংলার একটাই নাম হবে বাংলা। নাম বদলের এই সিদ্ধান্ত রাজ্যের মন্ত্রিসভার, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ক্যাবিনেটের প্রস্তাব অনুযায়ী সব ভাষাতেই বাংলা নামটি ব্যবহৃত হবে, ফলে তার আর কোনো জটিলতা থাকবে না। কেন্দ্রের কাছে এ ব্যাপারে চিঠিও পাঠিয়েছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন। গত বছরের 29 আগস্ট বিধানসভায় রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল বাংলা ভাষায় রাজ্যে না হবে বাংলা, হিন্দিতে বাঙ্গাল ও ইংরেজিতে বেঙ্গল। বিধানসভার প্রস্তাব মেনে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়, তবে কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয় রাজ্যের নাম একটি রাখতে হবে। গুজরাট, তামিলনাড়ু সহ আরো কিছু রাজ্যের উদাহরণ টানা হয় সেক্ষেত্রে। সেই সূত্রে কেন্দ্র আবার নাম বদলের প্রস্তাব দেয়, যা মেনে এক বছর বাদে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত, ভাষা নির্বিশেষে একটি নাম হবে এ রাজ্যের বাংলা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ঘূর্ণিঝড় আর্মা ফ্লয়েডের কি ওয়েস্টে রবিবার ভোরে ঝোড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টি নিয়ে প্রচণ্ডভাবে আঘাত হেনেছে। বর্তমানে 4 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় আর্মা ফ্লয়েডা প্রণালীর উষ্ণ পানির ওপর দিয়ে আসার সময় আরও শক্তিশালী হয়। ঘণ্টায় প্রায় 215 কিলোমিটার বেগে বাতাস বইছে। অনুমান করা হচ্ছে প্রচণ্ড বাতাস ও বন্যার কারণে ফ্লয়েডা রাজ্যের কিছু এলাকা বিধ্বস্ত হবে। এক শতাব্দীতে এত মারাত্মক ঝড় আর সেখানে হয়নি। যে প্রচণ্ড ভূমিকম্পে মেক্সিকোর দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে তাতে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে অন্তত 90-এ। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াহাকা রাজ্য। বৃহস্পতিবার ঠিক মধ্যরাতের পর মেক্সিকোর দক্ষিণাঞ্চলে তোনালা শহরের 100 কিলোমিটার দূরে 8.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মিয়ানমারে সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহীরা রবিবার থেকে 1 মাসের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। পুলিশ ও কর্তৃপক্ষ বলেছে রবিবার সোমালিয়ার বেলদেওয়েন শহরে একটি চায়ের দোকানে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 13 জন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মাইকেল ডুবেনস্কি। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.